exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM. Shure Gala Kuasha brought to you by Igloo Ice Cream, a world of great taste. এবং আপনাদের সাথে আছি আমি আজি শর্মিল। আর শুরুতে রয়েছে কুয়াশা এক্সপ্রাইজের সত্য ঘটনা। আজকে যে ঘটনাটি আপনারা শুনবেন তার নাম হচ্ছে বানার অনার কিলিং স্টোরি। আসুন তাহলে কুয়াশা এক্সপ্রাইজে শুনি বানার অনার কিলিং স্টোরি, তারপর আবারও ফিরছি কুয়াশায়। ব্রট ইউ বাই ইগলু আইসক্রিম। বানার মাহমুদ জন্ম 1985 সালের 16 ডিসেম্বর। তার ডাক নামের অর্থ কোমল। তার মা খুব শখ করে তার এই নামটা রেখেছিল। জন্মের সময় বানার মাহমুদ ছিল একটা ছোট্ট ফুলের মতো কোমল। বানার মাহমুদের জন্ম হয় নর্দার্ন ইরাকে। তার শৈশব জীবন কাটে সেখানে, কিন্তু পরবর্তীতে যখন তার 10 বছর বয়স, তখন পুরো পরিবার সহ তারা রিফিউজি হিসেবে লন্ডনের উইম্বলডনে বসবাস করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় তার জীবন। খুব সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে সে। তাদের পরিবারের কঠোর নিয়ম কানুন সব মেনে চলা হয়, এটাই তাদের বংশের পরিচয়। যত যাই হোক, বংশ পরম্পরা থেকে তো আর বের হয়ে আসা যায় না। বানার মাহমুদ নাজকা দেখতে খুব সুন্দর ছিল। তার চোখের পাপড়িগুলো ছিল বড় বড়, আর চোখের মণি ছিল হালকা বাদামি রঙের। একবার দেখলেই মায়া পড়ে যেত। তার মায়ের ভাষ্যমতে বানার মাহমুদের গালগুলো ছিল আপেলের মতো গোলাপি। কিন্তু বানার মাহমুদের এই সৌন্দর্য কারোর সামনে প্রকাশ করতে দেয়নি তার পরিবার। তার পরিবারের এক অদ্ভুত ধরনের বিশ্বাস ছিল, আর সেটা হচ্ছে তার পরিবারের পুরুষরা গৃহবধূ বা নারীর ওপর কন্ট্রোল করলেই তাদের বংশ পরিচয় আরো মজবুত হয়। ঠিক সেভাবে বানার মাহমুদের বাবা, মাহমুদ বাবা কিন্তু এর বাইরে না। সে তার স্ত্রী আর মেয়েকে সবসময় কন্ট্রোল করত। তার কথা মতো সবাইকে চলতে হবে, সে যেটা বলবে সেটাই করতে হবে। তার কথা বা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ কিছু করতে পারবে না, এটাই ছিল তার পরিবারের নিয়ম। এখানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। মাহমুদ বাবাকে, সে ছিল তার পরিবারের সবচাইতে বড় ছেলে, আর সে তার ছোট ভাই আরিল মাহমুদ একসাথে লন্ডনের উইম্বলডনের রিফিউজি হিসেবে আশ্রয় নেয়। তাদের মনে ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরিবারের বড় ছেলে হওয়ায় বানার মাহমুদের বাবা মাহমুদ বাবাকে সবসময় তার কথা বুঝে সবকিছু করত। নিজ পরিবার এবং একই সাথে তার ভাইয়ের পরিবারকে একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলে দিত, যেটা কারোরও পছন্দ হচ্ছিল না। আবার কেউ কিছু বলতেও পারছিল না, কারণ তার টাকা বা আয় উপার্জনে পুরো সংসার চলত। ছোটবেলা থেকে এত কিছু দেখে বড় হওয়ার পর বানার মাহমুদের বড় বোন বেখেল মাহমুদ একবার তার বাবার বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু এর পরিমাণ ভালো হয় না। বানার মাহমুদের বাবা তার মেয়েকে হাতের নখ বড় রাখতে দিত না, কোনো পারফিউম ব্যবহার করতে দিত না, নিজের ইচ্ছে বা স্বাধীন মতো বাইরে চলাফেরা করতে দিত না। তখন বেসাল মাহমুদের বয়স 16 হয়নি। একজন বাবার কথা না শোনায় তাকে তার বাবা 2 দিন কিছু খেতে দেয়নি, একটা রুমে বন্ধ করে রেখেছিল, এমনকি পানিও খেতে দেয়নি তাকে। এই ঘটনার কয়েক মাস পর বানারের বোন বেসাল মাহমুদ বাড়ি ছেড়ে পালায়, কারোর সাথে না, একাই পালায় সে। তার পরিবারের এই অত্যাচার সে আর মেনে নিতে পারছিল না। বাড়ির মেয়ে পালিয়ে যাওয়াটা তার বাবা মাহমুদ বাবা কিরের জন্য ছিল অনেক অসম্মানজনক। তার আশেপাশে যারা থাকতো তারাও তাকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করলো। সবাই স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, সে তাকে কিছুতেই মেনে নিতে পারেনি। তার কাছে মনে হতে থাকে সবাই তাকে অপমান করছে। বেসাল মাহমুদ বাড়ি ছেড়ে পালানোর কিছুদিন পর তার বাবা জানতে পারে যে তার ভাই আরিল মাহমুদের ছেলের সাথে তার যোগাযোগ হয়। এটা জানার পরে সে মোহাম্মদ সালে আলী অর্থাৎ আরিল মাহমুদের ছেলেকে জেরা করতে শুরু করে। প্রথমে আলী তাকে কিছুই বলে না, পরে আরো ভয় দেখালে সে তার কথায় রাজি হয়। বেখাল মাহমুদের বাবা আলীকে বলে পরদিন বিকেলে সে যেন বেখালকে তাদের বাড়ি থেকে দূরে একটা পার্কে আসতে বলে। তার কথা মতো আলী সেটাই করে। সে ভেবেছিল বাবা হয়তো তার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে আসবে, কিন্তু না, বাবা ছিল মাথায় তখন অন্য বুদ্ধি। পরদিন বিকেলে চাচাতো ভাই আলীর কথা মতো বেখাল তার সাথে দেখা করতে দূরের একটা নির্জন পার্কে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন আলী এসে শুরুতে কিছু না বলে তার মাথায় একটা ইট দিয়ে আঘাত করে, কিছু বুঝে ওঠার আগে তার গলা চেপে ধরে। বেখাল নিজেকে বাঁচানোর চেষ্টা করে, না পেরে অনেক কষ্ট ওর পায়ে লাথি মারে একা। তখন আলী তাকে ছেড়ে দিয়ে একা একা দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। তখন বেখাল তাকে জিজ্ঞেস করছে কেন তার সাথে এরকম করলো। তখন সে কান্না করতে করতে বললো, এমনটা সে করতে চায়নি। তাকে তার চাচা মানে রেখারের বাবা তাকে জোর করেছে রেখাকে মেরে ফেলার জন্য। সে তাকে বুঝিয়েছে যে কেউ যখন নিজ পরিবারের জন্য কলঙ্ক হয়ে দাঁড়ায় তখন একজন পুরুষ হিসেবে এটাই তার করণীয়। এটার জন্য সে তাকে কিছু টাকাও দিয়েছে। সবসময় রেখা তার পরিবারের সাথে আর যোগাযোগ না রাখার সিদ্ধান্ত নেয়। 2003 সাল, তখন বানাস মাহমুদের বয়স মাত্র 17 বছর। সেই সময় তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেয়। এটা ছিল একটা অ্যারেঞ্জড ম্যারেজ। এই বিয়েতে বানাস মাহমুদের কোনো মত ছিল না। যার সাথে তার বিয়ে হবে তাকে সে চিনতেও না। বেশ অনেক বছর আগে শুধু একবার ইরাকের একটা অনুষ্ঠানে বানাস তাকে দেখেছিল। ছেলেটা বানাস মাহমুদের চেয়ে বয়সে 10 বছরের বড় ছিল। শিক্ষাগত যোগ্যতাও বেশি ছিল না, মূর্খই বলা চলে। আর সেই সময় মাত্র ইরাক থেকে লন্ডনে আসে। বিয়েতে মত না থাকার পরও বাবার আদেশে বিয়ে করতে হয় বানাস মাহমুদের। বিয়ের পর তার স্বামী তাকে নিয়ে চলে যায় অন্য শহরে, ইংল্যান্ডের কভেন্ট্রিতে। বিয়ের পর ভালো সংসার করছিল বানাস মাহমুদ, কিন্তু এই ভালো থাকে তার ভাগ্যে বেশি দিন ছিল না। বিয়ের 2 বছর পর 2005 সালে বানাস মাহমুদ তার স্বামীকে ছেড়ে মায়ের বাড়ি চলে আসে। সেই বছরই অক্টোবর মাসে বানাস মাহমুদ পুলিশ স্টেশনে যায় একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য, যেখানে সে পুলিশকে জানায় তার স্বামী তার সাথে কিরকম আচরণ করেছে। যেহেতু তার স্বামী তার সাথে কভেন্ট্রি শহরে থাকত, সেহেতু তার ইন্টারভিউ নেয় ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের অফিসার। পুলিশ অফিসার তাকে তার স্বামীর সাথে সম্পর্কে বর্ণনা দিতে বললে সে আস্তে আস্তে এক এক করে বলা শুরু করে। বানাস মাহমুদ পুলিশকে জানায় তার স্বামীর চিন্তা ভাবনা ছিল আরো 15-20 বছর আগের মানুষের মতো। সে বানাসকে ঘর থেকে বের হতে দিত না, সবসময় তার সাথে অনেক রাগারাগি করত, অনেক রাতে মদ খেয়ে বাড়ি ফিরত। আর তখন তাকে কোনো কথা বললে সে যদি সেটা না শুনত তাহলে তার উপর নেমে আসত শারীরিক নির্যাতন। শুধু তাই না, বানাস মাহমুদের স্বামী তাকে বহুবার ধর্ষণও করেছে। এটা নিয়ে কিছু বলতে গেলে আবারও শারীরিক নির্যাতন। সে বানাস মাহমুদকে এটা বলেও হুমকি দেয় যে বানাসের পরিবার নিজের মেয়ের চেয়ে বেশি তাকে পছন্দ করে, তাই সে যদি তার স্বামীর নামে পরিবারের কাছে গিয়ে কিছু বলে তখন সে নিজেই বিপদে পড়বে। তার পরিবার আর তাকে মেনে নেবে না, আর তার স্বামী তার সাথে সংসার করবে না। তখন তার যাওয়ার বা থাকার মতো কোনো জায়গা থাকবে না। এসব কথা শুনে বানাস মাহমুদ চুপ করে থাকত, কারণ সে জানে তার স্বামী যা বলছে তার কিছুটা হলেও সত্য। কিন্তু তার বয়স তখন মাত্র 17 বছর। সব বুঝে বা জেনেও প্রতি রাতে নিজের স্বামীর কাছে ধর্ষিত হওয়ার শারীরিক অত্যাচার কিছুতেই সে মেনে নিতে পারত না। তাই কাউকে কিছু না বলে চুপচাপ স্বামীর অত্যাচার সহ্য করে যাচ্ছিল বানাস মাহমুদ। কিন্তু দিনে দিনে এর মাত্রা বেড়েই যাচ্ছিল। বিয়ের প্রথম প্রথম বানাসের উপর তার স্বামীর শারীরিক অত্যাচার কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু পরে সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। বানাস মাহমুদকে তার স্বামী ধর্ষণ করার সময় তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করত। বানাস কাউকে কিছু বলতে পারত না। মনের কষ্ট চেপে রেখে সে তার একটা ডায়েরিতে সব লিখে রাখত। এর মধ্যে বানাস মাহমুদের সাথে তার বড় বোন বেহাল মাহমুদের যোগাযোগ হতো। এই যোগাযোগের কথা পরিবারের আর কেউ জানত না। শুরুতে যখন বানাস ভেবেছিল তার স্বামী তার সাথে যা যা করছে এগুলো হয়তো স্বাভাবিক, তখন তার বড় বোন তাকে বলল এগুলো কিছুতেই কোনো স্বাভাবিক মানুষের কাজ না, আর এগুলো মেনে নেওয়াটাও স্বাভাবিক না। বড় বোনের কথা মতো সে তার স্বামীকে ছেড়ে মায়ের বাড়িতে গিয়ে ওঠে। সেখানে তার বাবা আর মা তাকে জিজ্ঞেস করে সে কেন তার স্বামীকে ছেড়ে চলে এসেছে। তখন সে পুরো ঘটনা তাদের খুলে বলে। সে বলে তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করে, আর তার ইচ্ছে না থাকলেও তার স্বামী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসব কথা শুনে বানাসের মা তার মেয়ের অবস্থা বুঝতে পারে। তার মা তাকে বলে সে যতদিন ইচ্ছা এখানে তাদের বাসায় থাকতে পারে। কিন্তু বানাসের বাবা এটা কিছুতেই মেনে নেয় না। সে তার মেয়েকে বোঝায় তার স্বামীর মতো এত ভালো একজন মানুষ পাওয়া খুব কঠিন, আর তার স্বামীর টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে। স্বামীর সাথে থাকলে সে অনেক ভালো থাকে, আর এসব অত্যাচার তাকে কিছুটা হলেও মেনে নিতে হবে, না হলে সে কখনই ভালো স্ত্রী হতে পারবে না। এসব কথা বুঝিয়ে বানাস মাহমুদের বাবা তাকে আবার তার স্বামীর কাছে পাঠায়। তারপর আবার শুরু হয় তার উপর অত্যাচার। তবে এবারে অত্যাচারের মাত্রাটা একটু বেশিই বেড়ে যায়, কারণ বানাস একবার তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল। এই রাগ তার স্বামী কিছুতেই ভুলতে পারে না। বানাস আবার ফিরে যাওয়ার পর তার উপরে হওয়া অত্যাচার আর মেনে নিতে পারে না। সেবারও সে তার মায়ের বাসায় চলে আসে। তার মা তাকে আশ্রয় দিতে চাইলেও তার বাবা এতে আরো ক্ষুব্ধ হয়ে যায়। সে তার মাকে এসবের জন্য দোষারোপ করতে শুরু করে। যেহেতু তাদের পরিবারের সবাই বানাসের বাবা মাহমুদ বাবাকিরের কথা মেনে চলতে, তাই কেউ আর তার কথার উপর কোনো কথা বলতে পারে না। মাহমুদ বাবাকে আবার তার মেয়েকে বুঝিয়ে বা কিছুটা জোর করে তার স্বামীর কাছে পাঠায়। কিছুদিন পর বানাজ আবার তার মায়ের কাছে চলে আসে। এবার এসে সে তার বাবাকে জানায় যে সে তার স্বামীকে ডিভোর্স দিতে চায়। এটা শুনে তার বাবা আরো রেগে যায়, বলে তাদের পরিবারে আজ পর্যন্ত কেউ স্বামীকে ডিভোর্স দেয়নি, ডিভোর্সের কোনো নিয়ম নেই এখানে। আর এখন তার মেয়ে হয়ে যদি বানাজ তার স্বামীকে ডিভোর্স দেয়, সেটা তার পরিবারের জন্য খুবই অপমানজনক হবে। কিন্তু এবার বানাজ কিছুতেই আর তার স্বামীর কাছে ফিরতে চায় না, আর তার বাবা তাকে আবারও পাঠিয়ে দেয় সেই নরকে। তার বাবা তাকে তার স্বামীর কাছে পাঠানোর পর সেভাবে এবারে শেষবার, এবার সে নিজে থেকে আরেকবার চেষ্টা করবে সবকিছু ঠিক করার, কিন্তু না, কিছুই ঠিক হয় না। একদিন দুপুরে বানাজ ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল, টিভি দেখছিল, তখন তার স্বামী এসে কোনো কারণ ছাড়াই তাকে গালিগালাজ করতে শুরু করে। এক পর্যায়ে সে বানাজের হাতে থাকা গরম কফি লাঠি মেরে তার গায়ে ফেলে দেয়। এটাই ছিল শেষবার। সেদিন বিকেলেই বানাজ মাহমুদ তার প্রয়োজনীয় সব জিনিস দিয়ে তার স্বামীকে ছেড়ে চলে আসে তার মায়ের পাশে। এসে বলে সে আর কিছুতেই এই লোকের সাথে সংসার করতে পারবে না, যেভাবেই হোক সে তার স্বামীকে ডিভোর্স দেবে। পরিবারের মত ছাড়ে সে তার স্বামীকে ডিভোর্স দেয়। সে ভেবেছিল তার কষ্টের দিন শেষ, এবার সে মন খুলে নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবে, শ্বাস নিতে পারবে কোনো রকম অত্যাচার বা ভয় ছাড়াই। কিন্তু তার ভাগ্য বলছিল অন্য কথা। স্বামীকে ডিভোর্স দেওয়ার পর বানাজ মাহমুদের সাথে দেখা হয় রহমত সুলেমানের। রহমত সুলেমানি খুব ভালো একটা ছেলে, অনেক কাইন্ড হার্টেড যাকে বলে, ঠিক সেই রকমই ছিল সে। বানাজ আর রহমতের শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে, তারা একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে, কিছু ভালো সময় কাটাতে থাকে। বানাজের মনে হতে থাকে যে রহমত তার প্রকৃত বন্ধু, সে তার মনের কথা বোঝে, সেটাকে বোঝে। তাদের মধ্যে ভালো বন্ধুত্বটা একসময় একটা সম্পর্কে পরিণত হয়। বেশ ভালোই যাচ্ছিল বানাজ, তারা একসাথে তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখত, স্বপ্ন দেখতে সুখী একটা জীবনে। কিন্তু তারা তাদের এই সম্পর্কের কথা কাউকে জানায়নি, কারণ তারা জানে যে আশেপাশের লোকজন তাদের দূর থেকে দেখছে, আর এই সম্পর্কের কথা যদি কেউ জেনে যায় তবে তাদের পরিণতি হবে আরো ভয়াবহ। বানাজ মাহমুদ তার স্বামীকে ছেড়ে দেওয়ার পরও একটা ভয় নিয়ে বাড়তে থাকে। প্রতিদিন তার মনে হতে থাকে যে কিছু লোক তাকে ফলো করছে। বাসা থেকে বের হওয়ার পর বানাজ লক্ষ্য করত একটা লোক তার পেছন পেছন আসছে গাড়ি নিয়ে। লোকটার নাম সে জানে না, কিন্তু চেহারাটা পরিচিত। বিয়ের পর কিছু অনুষ্ঠানে সেই লোকটাকে দুই একবার দেখেছিল। একদিন সন্ধ্যায় বানাজ হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, তখন সেই লোকটা তার পাশে গাড়ি থামিয়ে বলছিল সে চাইলে তার গাড়িতে উঠতে পারে, সে তাকে বাসায় নামিয়ে দেবে। বানাজ লোকটাকে মুখের উপর না বলে দিয়ে হাঁটতে থাকে। লোকটা চলে যায় না, তার পেছন পেছন আবার তাকে ফলো করতে থাকে। বেশ কয়েক সপ্তাহ এরকম দেখার পর অবশেষে আর কোনো উপায় না পেয়ে বানাজ মাহমুদ পুলিশ স্টেশনে যায় মৌখিক ও লিখিত স্টেটমেন্ট দিতে। এটা ছিল তার আরেকটা ভুল। বানাজ মাহমুদ পুলিশ স্টেশনে গিয়ে স্টেটমেন্ট দেওয়ার পর পুলিশ এটা নিয়ে কিছুই করে না, তারা কোনো ইনভেস্টিগেশন চালায় না বা তার স্বামীর ব্যাপারে কোনো খোঁজ খবরও নেয় না। উল্টো বানাজের স্টেটমেন্ট অফিসিয়ালি রিপোর্ট করতেই তাদের 3 মাস সময় লেগে যায়। বানাজ এরপর আরো 5 বার পুলিশ স্টেশনে যায় শুধু এটা বলতে যে তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, কিন্তু পুলিশ ব্যাপারটা পুরোপুরি উপেক্ষা করে যায়। পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়ার 2 মাস পর বানাজের পরিবারের কয়েকজন একজন বানাজ আর রহমতকে একসাথে একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকা অবস্থায় দেখে ফেলে। তাদের দুজনকে একসাথে দেখে ফেলার কথা বাড়ি গিয়ে জানিয়ে দিতে খুব বেশি সময় লাগে না, আর বানাজের পরিবার বা তার বাবা যে বর্ণনা আপনারা শুনেছেন তাতে বুঝতেই পারছেন যে তার বাবা কিছুতেই এটা মেনে নেবে না। তাদের পরিবারে প্রেম বা প্রেম করে বিয়ে করার কোনো নিয়মই নেই। সেদিন সন্ধ্যায় বানাজের পুরো পরিবার একসাথে বৈঠকে বসে, সেখানে থাকে শুধু পরিবারের ছেলেরা। কথা চলতে চলতে এক পর্যায়ে বানাজের বাবা মাহমুদ বাবাকে বলে সে তার মেয়েকে খুন করবে। এই ধরনের অপমান সে কিছুতেই মেনে নেবে না, এরকম মেয়ে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। তার এই কথায় কেউ কিছু বলে না, অর্থাৎ পরিবারের সবাই তার কথা মেনে নিয়েছে। কি অদ্ভুত, তাই না? বানাজ তার স্বামীকে ডিভোর্স দিয়ে আসার পর আর তার মায়ের বাসায় ওঠেনি, শহরে আলাদা বাসায় থাকতে শুরু করেছিল। সে সেই সময় তার পরিবারের সাথেও তার যোগাযোগ ছিল না বললেই চলে। সেদিনের পারিবারিক বৈঠকের দুই দিন পর তার চাচা একদিন হঠাৎ তাকে ফোন দিয়ে বলে যে তার জীবন ঝুঁকির মধ্যে আছে, যে কোনো সময় তাকে মেরে ফেলা হবে। তার চাচা এটা তাকে সতর্ক করার জন্য বলেছিল নাকি হুমকি দিয়েছিল সেটা পরিষ্কার না। এই কথা শুনে সে আবার পুলিশকে জানায়। এর আরো এক সপ্তাহ পর সে পুলিশ স্টেশনে একটা চিঠি পাঠায়। চিঠিতে সে লেখে যে তার পরিবারের পাঁচজন সদস্য তাকে খুন করবে, তবে সে এই চিঠিটা পুলিশকে দিয়েছিল শুধুমাত্র জানিয়ে রাখার জন্য। সে চিঠিতে এটা উল্লেখ করেছিল যে সে চায় না পুলিশ তার পরিবারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিক, কারণ তার পরিবারের উপর তার বিশ্বাস আছে। তার উপর তার পরিবারের যতই রাগ হোক না কেন, তাকে প্রাণে মেরে ফেলার মতো কাজ তারা কখনই করবে না, এটাই তার বিশ্বাস ছিল। পুলিশকে এই চিঠি পাঠানোর কয়েক সপ্তাহ পর মানবের বাবা তাকে ফোন দিয়ে তাদের এক আত্মীয় বাসে আসতে বলে একটা ছোট্ট মিটিং এর জন্য। মানসার জীবনে ঝুঁকি আছে জেনেও কিছু বিবেচনা না করে সেখানে চলে যায়। এটা ছিল নিউ ইয়ার্স ইভ 2006 সাল। সন্ধ্যায় সেখানে গিয়ে তারা কিছুক্ষণ গল্প করে। তার বাবা তাকে ব্র্যান্ডি খেতে দেয়। মানস ড্রিঙ্ক করতে চায়নি, কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনেনি, তাকে জোর করে ড্রিঙ্ক করার জন্য। কিছুক্ষণ ড্রিঙ্ক করার পর মানস যখন মাতাল পায় তখন সে খেয়াল করলো তার বাবার হাতে রাবার গ্লাভস পরে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু তখন কিছু না বলেই তার বাবা রুম থেকে বের হয়ে যায়। এখন একটা সুযোগ বানাবে পালানোর, ড্রাগ থাকার পরও সে এই সুযোগটা কাজে লাগে। বাড়ির পেছনে জানালা দিয়ে সে পালিয়ে যায়। কিছু না বুঝে পাশের বাড়ির জানালায় সে ধাক্কা দিতে থাকে, কেউ যদি তাকে বাঁচাতে আসে এই আশায়। দুইতলার জানালা দিয়ে নামার কারণে তার পা আর হাতের বেশ কিছুটা অংশ কেটে গিয়েছিল, সেখান থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। পাশের বাড়ির জানালায় ধাক্কা দিল যখন কেউ সাড়া দিচ্ছিল না, তখন বানাস বুঝতে পেরেছিল যে তার হাতে সময় বেশি নেই, আর একটু দেরি হলে তার বাবা তাকে ধরে ফেলবে। এরপর সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। কিছুদূর হেঁটে যাওয়ার পর সে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে সেখানকার এক পথচারী তাকে পাশের হাসপাতালে নিয়ে যায় দুক্ষুনি। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পর বানাসের জ্ঞান ফেরে। সে তখন নার্সকে বলে রহমতকে খবর দিতে। হাসপাতালে পৌঁছাতে রহমতের খুব বেশি সময় লাগে না। সেখানে বানাস রহমতকে সেদিনে সব ঘটনা খুলে বলে। বুদ্ধি করে রহমত বানাসের সব কথা তার ফোনে রেকর্ড করে ফেলে। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যায় বানাস মাহমুদ। সুস্থ হয়ে সে পুলিশ স্টেশনে যায় এই ঘটনা জানাতে। সেখানে থাকা পুলিশ অফিসার তার কথা পুরোপুরি অবিশ্বাস করে। সে বলে তার কাছে মনে হয়েছে একটা মেয়ে বেশি মাত্রায় ড্রিঙ্ক করায় তার মাথা কাজ করছিল না, তাই সে খুব স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিক মনে করছে, এর বেশি কিছুই না। কিছুদিন পর বানাসের বাবা আবার তাকে দেখা করতে বলে, তবে এবার কারো বাসায় না, এবার সে দেখা করতে বলে একটা রেস্টুরেন্টে। সে আরো বলে যে তার মা তার সাথে দেখা করতে চায়। মানাস তার মাকে খুব ভালোবাসত, মায়ের কথাগুলো সে আর না বলতে পারে না। 2006 সালের 24 জানুয়ারি একটা রেস্টুরেন্টে বাবা আর মায়ের সাথে দেখা করতে যায় বানাস মাহমুদ। রহমত এই ব্যাপারটা জানত। একদিন পার হয়ে যায়, কিন্তু বানাসের কোনো খোঁজ নেই। রহমত আশেপাশে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও খুঁজে পায় না বানাসকে। শেষে সে পুলিশ স্টেশনে বানাসের নিখোঁজ হওয়ার রিপোর্ট করে। ডিটেকটিভরা দুই দিন বানাস মাহমুদকে খোঁজার চেষ্টা করে, অনেক চেষ্টা চালায়, কিন্তু কোথাও খুঁজে পায় না তাকে। এবার রহমত তাদেরকে সব ঘটনা খুলে বলে। তখন তারা যোগাযোগ করে বানাস মাহমুদের পরিবারের সাথে। এরপর বানাসকে খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হয়নি পুলিশের। তার বাবার সাথে কথা বলে সে নিজ মুখে স্বীকার করে যে সে তার মেয়ে বানাস মাহমুদকে খুন করেছে। প্রথমে এই কথা শুনে ডিটেকটিভদের কাছে একটু ধাক্কা লাগে। বানাস মাহমুদের বাবা মাহমুদ বাবা কি নিজে বলছে যে সে তার মেয়েকে খুন করেছে, এবং এটা নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই? সে মনে করে সে যা করেছে ঠিক করেছে, তাদের পরিবারের প্রেম করার কোনো নিয়ম নেই। তার মেয়ে বানাস একটা ছেলের সাথে প্রেম করে তাদের পরিবারকে অনেক অপমান করেছে, এই অপমান মেনে নেওয়া যায় না। সে আরো বলে মেয়েকে মেরে তার মৃতদেহ সে পুড়িয়ে ফেলেছে। কোর্ট বানাস মাহমুদের বাবা মাহমুদ বাবাকির আর তার চাচা আরি মাহমুদ এই খুনের সাথে জড়িত থাকার কারণে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এভাবে অনার কিলিং বছরের পর বছর ছিনিয়ে নিচ্ছে শত শত প্রাণ। শুধুমাত্র পরিবারের মতের বিরুদ্ধে একজনকে ভালোবাসার কারণে প্রাণ দিতে হয় মানাস মাহমুদকে। চলছে কুয়াশা ব্রতীয় বা এগুলো আইসক্রিমের সঙ্গে আছে। আজ সময় আর শেষ হয়ে গেল কুয়াশা এক্সপ্রেসের সত্য ঘটনা যার নাম ছিল বানার অনার কিলিং স্টোরি। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার পরের গল্প যাবার। কুয়াশার যে দ্বিতীয় গল্পটি আজকে রয়েছে তার নাম হচ্ছে রাত তখন দুইটা বাজে, আর লিখেছেন আদি ইসলাম মিতু। আসুন তাহলে শুনি রাত তখন দুইটা বাজের প্রথম পর্ব। আর আপনি আছেন আদি সাইমনের সঙ্গে, চলছে কুয়াশা ব্রতীয় বা ইগলো আইসক্রিম। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। মধ্যরাত, একটা দিনে শুরু হবে খানিকটা পর আর আরেকটা দিনের অনেকখানি শেষ। এই সময় এক ধরনের গভীর নিস্তব্ধতা থাকে চারপাশে। মৃয়মান শব্দগুলো আরো প্রগাঢ় হয়ে ওঠে। শুধু শব্দ নয়, আরো কিছু থাকে, থাকে সেই মাঝরাতের নিঃসঙ্গতায়। অতি প্রাকৃত বিজ্ঞানে বলা হয়ে থাকে এ সময় অশরীরীদের উপস্থিতি দৃশ্যমান হয়, তাদের ক্ষমতা সবচেয়ে বেশি হয়। বিজ্ঞান বলে এটা মতিভ্রম বা হ্যালুসিনেশন। যে ব্যাখ্যাই থাকুক, মাঝরাতে জেগে ওঠে হঠাৎ ঘড়িতে রাত দুটার সংকেত হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় অনেকখানি। কখনো মনে হয় অন্ধকারের ওপাশে কিছু একটা অপেক্ষা করে আছে, আধারের মাঝের গাঢ় আধার হয়ে। যখন আধারের অশুভ সত্তার উপস্থিতি হয় তখন রাত দুইটা বাজে।
জাহিদ, জাহিদ, এই ঘড়িতে একটু অন্য ঘরে রেখে এসো না, কেমন বাজে একটা শব্দ, ঠিক রাত দুটোর সময় ঘুমটা ভেঙে যায়।
কি শুরু করলে মাঝরাতে বলো তো? তোমার এমনিতেই রাত দুটায় ঘুম ভেঙে যায়, এই ঘড়ির তো কোনো দোষ আমি দেখছি না। প্লিজ আমাকে এখন একটু ঘুমাতে দাও।
ঘুমাও তুমি, আমি একটু আসছি। মধ্যরাতের গুমট বাতাস, থাম ঝড়ের আভাস, দূরের এই ছায়াগুলোকে কেউ ছায়া মনে হলো এদের অস্তিত্ব আছে। রাতের এই সময়ে ওদের অস্তিত্ব প্রকাশ পায়, আমি দেখি, অন্য কেউ দেখতে পায় না।
তুমি এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? বৃষ্টি শুরু হবে এখন, ভেতরে এসো। তোমাকে ডাক্তারের কাছে নেওয়াটা খুব দরকার হয়ে পড়েছে, আমি কালই দেখি কথা বলছি।
আমি একদম ঠিক আছি জাহিদ, তুমি খামোখা চিন্তা করছো।
বুঝতে পেরেছি, এখন ভেতরে চলো, বাকি কথা কাল সকালে হবে, এসো।
রাত দুটো 22 বাজে।
হ্যাঁ, অনেক রাত হয়েছে এখন।
জাহিদ তুমি বুঝতে পারছো না, গত 2 মাস ধরে এই সময়টায় আমি ঘড়িতে তাকাই, ঠিক 2:22 বাজে।
ঘড়িতে কাটারা যেখানে থামলে 2:22 বাজে সেখানেই থেমেছে, অস্বাভাবিক কোনো কিছু তো আমি খুঁজে পাচ্ছি না এর মধ্যে।
আছে, এর মানে আছে।
আচ্ছা এই ট্যাবলেটটা খেয়ে নাও, আসো তোমাকে ঘুম পাড়িয়ে দিই।
লাবণ্য রুকসার, সুন্দর নাম তো, নামটার মানে কি জানেন?
লাবণ্য মানে সৌন্দর্য আর রুকসার মানে মুখ, সুন্দর মুখ। বাবা বলতেন রুকসার শব্দটা দিয়ে শুভ সংখ্যা বোঝানো হয়।
বাহ, আপনি অনেক কিছু জানেন দেখছি। আপনার বাবা ঠিক নামই রেখেছে, লাবণ্য রুকসার।
বাবা কলেজে অঙ্কে প্রফেসর ছিলেন তো, সব কিছুতেই সংখ্যা খুঁজতেন।
বেশ বেশ, তো কেমন আছেন আপনি?
ভালো আছি।
ঘুম হচ্ছে না কয় মাস?
গত 2 মাস ধরে।
আগে কখনো এমন হয়েছে?
না, বাবা মারা যাবার মাসখানিক পর থেকে হচ্ছে। ঠিক রাত 2টার সময় ঘুমটা ভাঙে আর যখন ঘড়ির দিকে তাকাই তখন রাত 2:22 বাজে, এরপর আর ঘুম আসে না। কেমন চোখ বন্ধ করে শুয়ে থাকি, ভোরের দিকে মনে হয় ঘুমটা আসে।
এই সময় কি আপনার কোনো অস্বস্তি হয় বা অন্য কিছু অনুভব করেন?
2:00 থেকে 2:22 এই সময়টা আমার কিছুই মনে থাকে না।
আচ্ছা, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আশা করছি ঘুমটা হবে।
ওকে ডাক্তার।
কি ডাক্তারকে কেমন লাগলো?
ভালো, ঔষধ দিলেন বেশ কিছু, অনেক অল্প করলো।
হুম, খুবই ভালো ডাক্তার। মাজেদ হাশমি অন্যতম সেরা সাইকোলজিস্ট, আমাদের ফার্মের এমডি স্যারের বাবাকে দেখেন উনি। স্যার আমাকে খুব পছন্দ করেন, তাই উনি অ্যাপয়েন্টমেন্টটা ঠিক করে দিয়েছেন।
আচ্ছা,
চলো আজকে আমরা বাইরে ডিনার করি। ধানমন্ডিতে একটা নতুন রেস্টুরেন্ট করেছে, ফিশ অ্যান্ড ফুড টু। ওখানে নাকি অসাধারণ নাসি গোরেং পাওয়া যায়, তুমি তো খেতে চেয়েছিলে ওটা।
আবারও দুই?
কেন, দুই আবার কি সমস্যা?
না কিছু না, চলো যাওয়া যাক। এত ঘোলাটে কেন সব? আমি কোথায়, ঠান্ডা কেন? জাহিদ, কথাটা কোথায়? এই জাহিদ, শুনতে পাচ্ছো? ও তো নেই এখানে, কোথায় গেল এত রাতে? বারান্দার দরজাটা লাগাতে রোজ ভুলে যায় ছেলেটা। ঝড় বৃষ্টির দিন, কিন্তু এখন খোলাটে অন্ধকার কেন চারিদিকে? এই বাতাসের শব্দ, ঘুড়ির শব্দ, এসব কোত্থেকে আসছে? জাহিদ, এই জাহিদ, সহ্য মাথা ব্যথা করছে, প্লিজ বন্ধ করো, বন্ধ করো। এই তো ঘড়িটা আজকে ভেঙেই ফেলবো। আবার 2:22 বাজে।
লাবণ্য, লাবণ্য, কি তুমি এখানে? ঘড়িটা কে ভাঙলো তুমি? এই লাবণ্য, কি হয়েছে লাবণ্য?
জাহিদ, দেখো আবার 2:22 বাজে।
লাবণ্য, লাবণ্য,
একই সংখ্যা বারবার দেখা একটা নির্দিষ্ট সময়ে দেখা। ঘটনাটা কাকতালি হতে পারে, কিন্তু আসলে কি কাকতালি নাকি পেছনে রয়েছে কোনো রহস্য? প্রকৃতি তার নির্দিষ্ট রহস্যময়তার সৃষ্টি করে রাখে, যা সাধারণত মানুষের অগোচরে থাকে। কিন্তু কিছু মানুষ থাকে যারা দেখতে পায় এই ব্যাখ্যাতীত অদেখা ভুবন। লাবণ্য কি তেমন কোনো অদেখা ভুবনে হারিয়ে যায়? কি আছে সেখানে?
কতবার ভেবেছি আপনা ভুলি।
শরীরটা ভালা?
জি চাচা, ভালো আছি, আপনি কেমন আছেন?
আছি ভালাই। আম্মাজি, কাল মাঝরাইতে ছাদে হাঁটতেছিলেন নাকি একা একা? আমি তো ডরায় গেছিলাম।
আমি তো কাল রাতে ছাদে যাইনি, কখন বলেন তো?
তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছিলাম, তেই আপনি হাঁটতেছেন আর ছাদে গান গাইতেছেন। আমি তো আপনার ডাক দিলাম, আপনি শুনলেন না, আপনার পিছে পিছে যাইয়া দেখি আপনি নাই।
কলিন চাচা, আমি তো কাল রাতে বাড়িতেই ছিলাম না, আমার খালার বাসায় ছিলাম। জাহিদ তো অফিসের কাছে ঢাকার বাইরে গেছে, তাই আমাকে সেখানে রেখে গেল।
কোন কি, আমি তাহলে কারে দেখলাম? কি জানিস, চোখের ভুলও হইবার পারে। আপনি একা একাই দুপুরবেলা ছাদে হাঁটতেন না মাঝি, বাসায় চলে যান।
আচ্ছা চাচা, ঠিক আছে।
কেমন গুমোট একটা বাতাস, আবার মনে হয় বৃষ্টি নামবে। পানির বোতলটা আবার কোথায় গেল? উফ, পানিও নেই। এত রাতে টিভি কে দেখে? একি একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছে। এ তো লাবণ্য। এই লাবণ্য, এত রাতে তুমি টিভি দেখছো, শরীর খারাপ করেনি তো তোমার?
না।
তুমি ঘুমাবে না?
পরে ঘুমাবো, তুমি যাও।
আচ্ছা ঠিক আছে। উফ, কি যে হলো মেয়েটার। কালকে ডাক্তার মাজেদের সাথে আবার কথা বলতে হবে, রাত 2:22 বাজে। আরে এ কি লাবণ্য, তুমি তুমি এখানে? লাবণ্য তো এখানে ঘুমাচ্ছে,
তাহলে ওখানে টিভি দেখছিল সে কে?
আজ জোছনা রাতে
সবাই কে ওখানে? তুমি এখানে তাহলে তাহলে বিছানায় কে ঘুমাচ্ছে?
এত জোরে কথা বলবে না, লাবণ্যর ঘুম ভেঙে যাবে।
তুমি কে? দুইটা লাবণ্য কি করে সম্ভব? এটা
সম্ভব আর অসম্ভবের মাঝে থাকে অন্ধকারের অস্তিত্ব।
কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার হাতে ওটা কি, ছুরি? তুমি তুমি কাছে আসবে না, দূরে যাও, চলে যাও বলছি।
Two lost souls swimming in a fishbowl, year after year.
কাছে আসবে না বলছি। না না না।
আব্বাজি, আব্বাজি শুনতে পারতেছেন?
জাহিদ, হ্যাঁ জাহিদ, তুমি ঠিক আছো তো?
না না, ও আসবে না, চলে যাও বলছি, চলে যাও।
কি বলছো তুমি? আমি লাবণ্য, তুমি আমাদের ঘরের মধ্যেই আছো।
লাবণ্য, আমি দেখলাম তুমি ঘুমাচ্ছ, কিন্তু ঠিক তোমার মতো আরেকজন এই রকিং চেয়ারে বসেছিল, হাতে একটা ছুরি ছিল।
আম্মাজি, আপনারা এই বাড়িতে উঠার পর একটা মিলাদ পড়ানো উচিত আছিল। এই বাড়ির পিছনে একটা আম বাগান আছে, সেই হামে মাঝরাইতে জিন পরিত আসর বয়ে।
চাচা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো।
আমি আমি এখানে কেন? আমার কি হয়েছিল?
আপনি সিঁড়ির নিচে খাড়াইয়া ছিলেন, আমি আপনারে দেখে ডাক দিলাম, দিয়ে আপনি মাথা ঘুরায় পড়ে গেলেন।
মাঝরাতে দেখি কে যেন কলিং বেল বাজাচ্ছে, আমি ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দেখি কলিং চাচা তোমাকে ধরাধরি করে নিয়ে আসছে।
আমার তো কিছুই মনে নেই।
আপাতত আর কিচ্ছু মনে করা লাগবে না, তুমি এখন একটু ঘুমাও তো।
হ্যাঁ, আপনি ঘুমান, একটু পরে ফজরের আজান দিব, সব ঠিক হয়ে যাবে। আম্মাজি, আমি তাহলে আহি, কোনো কিছু লাগলে আমারে কোয়েন।
ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ।
আসি তাহলে, খোদা হাফেজ।
আচ্ছা চাচা।
গোল্ডেন রেসিও প্রকৃতির এক অপার বিষয়। এটাকে বলা হয়ে থাকে প্রকৃতির নাম্বারিং সিস্টেম। প্রকৃতির সকল সৃষ্টি একটি ফুলের পাপড়ি থেকে শুরু করে পাতার বিন্যাস, হিউম্যান অ্যানাটমি, সবই সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে করা। সংখ্যার অবস্থান মানুষের সৃষ্টির আদি থেকে অন্তে। সংখ্যাকে নিছক সংখ্যা মনে হলেও এর পেছনে রয়েছে এক ব্যাখ্যাতীত জগৎ। ঠিক রাত 2:22 প্রতিদিন রাতে ঘড়িটিকে চোখ চড়ে যাওয়া বা ঠিক ওই সময়ে সময়টাকে ভিন্ন কোনো সংকেত দেয়। লাবণ্য আর জাহিদের জন্য কি কোনো রহস্য অপেক্ষা করছে?
লাবণ্য কেমন আছেন?
ভালো নেই স্যার।
ঘুম তাহলে হচ্ছে না? না,
ওষুধটা খেলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কিন্তু ঘুম ভাঙে ঠিক রাত 2। আমি যখন ঘড়ির দিকে তাকাই তখন বাজে রাত 2:22। এর মাঝে কি হয় আমার কিচ্ছু মনে থাকে না। সেদিন আমি ঘুমিয়েছিলাম, কিন্তু মাঝরাতে উঠে দেখি জাহিদ আমার পাশে নেই। ওকে পরে বাসার কেয়ারটেকার বাইরে থেকে নিয়ে আসে।
ঠিক আছে, আমি জাহিদ সাহেবের সাথে কথা বলছি। হ্যালো, পেশেন্টের সাথে জাহিদ নামে যিনি এসেছেন তাকে ভেতরে পাঠিয়ে দিন। আসুন জাহিদ সাহেব, কেমন আছেন?
এই তো মোটামুটি।
আপনার স্ত্রীর কাছ থেকে শুনলাম সেদিন রাতে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কি হয়েছিল বলা যায়?
আমি লাবণ্যর মতো একজনকে দেখতে পাচ্ছিলাম, অথচ লাবণ্য আমার পাশেই শুয়েছিল, কিন্তু কিন্তু
আমি আমি বুঝতে পেরেছি। দেখুন জাহিদ সাহেব, আপনার সাথে যেটা হয়েছে এটাকে আপনি হ্যালুসিনেশন বলতে পারেন। আপনার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার মস্তিষ্কে দারুণভাবে প্রভাবিত করেছে, যার ফলে আপনার মস্তিষ্কে একটা ইলিউশন সৃষ্টি হয়েছে, যে কারণে আপনি এরকমটা দেখতে পেয়েছেন।
কিন্তু স্যার, হুবহু লাবণ্যের মতো দেখতে সেটা কি করে সম্ভব? আর ঘড়িতে তখন রাত 2:22 বেজেছিল।
আমি বুঝতে পারছি। আমার মনে হচ্ছে আপনাদের একটু আউটিং, মানে ঢাকার বাইরেটারে কোথাও যাওয়া দরকার, তাহলে হয়তো ভালো লাগবে। আর একটা দিন ঘুমাবার আগে আপনাদের বাসার ঘড়িগুলো বন্ধ করে ঘুমাবেন। তিন দিন পর আমার সাথে একটু দেখা করবেন।
ওকে স্যার।
কি চুপ করে আছো যে?
না কই, কিছু না তো।
ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর থেকে তুমি কেমন ঝিম মেরে বসে আছো, একটা কথাও বলনি।
আরে তেমন কিছু না, একটা বিষয় ভাবছিলাম।
কি?
সেদিন রাতে যখন তুমি আমার পাশে ঘুমিয়েছিলে, আমি তোমাকে দেখলাম কিন্তু তোমাকে ছুঁতে পারছিলাম না, কি যেন একটা বাধা দিচ্ছিল। আমি তোমাকে ধাক্কা দিয়ে ডাকবার চেষ্টা করছি কিন্তু পারিনি। আর ওই চেয়ারে যে তোমার মতো দেখতে বসেছিল, ওর কাছ থেকে আমি দূরে যেতে চাইছিলাম কিন্তু ও আমার কাছে চলে আসছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমি হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:22 বাজে, আর তারপর আর কিচ্ছু মনে নেই আমার। চোখ খুলে দেখি তুমি আর কলিম চাচা সামনে বসে আছো। তোমার সাথেও তো এমনটাই হয়, তাই না?
আমরা বরং এসব নিয়ে না ভাবি, অনেকদিন ভেলপুরি খাই না, চলো আজকে টিএসসির দিকে যাই, কবির মামার ভেলপুরি খেয়ে আসি।
ঠিক আছে চলো।
দুইয়ের সাথে 2 যোগ করলে 4, 4 অর্ধেক 2, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 1 আধেক ভগ্নাংশ মিলে 1-2 দিয়ে গুণ করলে আবার 2।
বাবা তুমি কোথা থেকে এলে? বাবা
আমি তো সব সময় তোর সাথেই থাকি মা।
তাহলে আমি তোমাকে দেখতে পাই না কেন বাবা?
কে বলল? তুই তো রোজ আমার সাথে দেখা করতে আসিস, যখন সেই অবিনশ্বর সংখ্যাদের যুগল ঘটে, যখন ঘড়িতে 2:22 বাজে।
বাবা তখন কি হয় আমার মনে থাকে না।
তখন তুই চলে আসিস অবিনশ্বর সংখ্যার জগতে। সৃষ্টি জগতের সবকিছুই হয় কোনো না কোনো সংখ্যার গাণিতিক হিসাবে, দুয়ের অস্তিত্ব থাকবেই। এই জগৎ আছে বলেই জীবনের গাণিতিক হিসেব 6 বাঁধা থাকে। এই হিসেবটা যেদিন ইনফিনিটিতে পৌঁছে যাবে, তখন সব কিছু মিলিয়ে যাবে শূন্যে।
বাবা তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না।
অবশ্যই পারবি মা, এই অদেখা ভুবনে কিছু মানুষকে নির্ধারণ করা হয়, যারা 6 মেলাবার ভারসাম্য করে থাকে। তুই তেমনই একজন, তুইও একদিন মিলিয়ে যাবি অবিনশ্বর সংখ্যার জগতে।
বাবা বাবা তুমি কোথায় গেলে? যেও না, সব কেন অন্ধকার হয়ে যাচ্ছে, সব আলো নিচে চলে আসছে, অনেক অনেক সংখ্যা কেবল বেশি বেড়াচ্ছে। 2:22 বাবা বাবা তুমি যেও না বাবা।
গুড মর্নিং।
গুড মর্নিং।
ঘুম ভেঙেছে তাহলে? দেখি জ্বরটা কমলো কিনা। না জ্বর নেই তো।
আমার জ্বর এসেছিল।
হ্যাঁ ভোরবেলা দেখি তুমি বারান্দায় শুয়ে আছো, বৃষ্টি হয়েছে, একেবারে ভিজে একাকার, গায়ে প্রচুর জ্বর।
আমার তো কিছুই মনে নেই।
জ্বরের ঘরে কিছু মনে থাকবার কথাও নয়। নাও এই চা আর টোস্টটা খেয়ে নাও, আর এই হচ্ছে এগ স্ক্রাম্বল, দেখো ঠিকঠাক হয়েছে কিনা।
তুমি আবার কষ্ট করে এগুলো কেন করেছো?
আমার বউয়ের জন্য এতটুকু করতে পারবো না আমি, রোজ তো তুমি আমার জন্য রান্না করো, আজ না হয় আমি করলাম।
এই দেখো আবার বৃষ্টি শুরু হলো।
আমাকে আজ অফিস যেতেই হবে, খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আর অডিটও আছে। ময়না মা চলে আসবে এক্ষুনি, আর আমি কলিম চাচাকে বলে যাচ্ছি, কিছু দরকার হলেই ওনাকে বলবে। আমি খিচুড়ি রান্না করেছি, সাথে ডিম ভুনা আছে।
বাহ বেশ পাকা রাঁধুনি হয়ে গেছে দেখছি, আমি না থাকলে তাহলে খুব একটা কষ্ট হবে না।
না না বাবা আমি প্রতিদিন এমন রান্না করতে পারবো না। আমি তাহলে অফিস জন্য বের হচ্ছি, প্লিজ নিজের খেয়াল রেখো, আসি তাহলে। ওই দেখো ময়নার মা চলে এসেছে, আমি যাই তাহলে।
সাবধানে যেও, ছাতা নিতে ভুলো না কিন্তু।
আচ্ছা ঠিক আছে।
ঝুম বৃষ্টি মাখা একটা গুবট দুপুরবেলা, ইস্কাটন রোডের পুরনো তিনতলা বাড়ির ওপরতলায় লাবণ্য আর রাহি থাকে। মাঝরাতকে সাধারণত ভৌতিক মনে করা হলেও ঘন মেঘের আকাশ, ঝুম বৃষ্টি আর বিকট শব্দের বিজলি দিনের বেড়াতে আদি ভৌতিকতা সৃষ্টি করবার জন্যই যথেষ্ট। তিনটা রুমের বাসার ছোট ফ্ল্যাটের ঠিক পাশেই বিশাল আম বাগান। সেটা বেশ খানিকটা গাছের আড়ালে শোবার ঘরে জানালাগুলো থাকা, আর সেই কারণে দিনের বেলায় খুব একটা আলো ঢোকে না এই ঘরে। সে আলো আধারের মাঝে লাবণ্য ড্রেসিং টেবিলের আয়নাটা ভিন্ন জগতের মনে হচ্ছিল। সে আয়নার সামনে বসে তার দীর্ঘ লম্বা চুল আঁচড়াচ্ছিল। গুনগুন সুরে গান করতে করতে লাবণ্য খেয়াল করেনি যে আয়নার প্রতিচ্ছবিতে সে ছাড়াও আরেকটি সত্তার অস্তিত্ব দেখা যাচ্ছে। বিজলি চমকে ক্ষীণ আলোয় দেখা যাচ্ছিল লাবণ্যর দ্বিতীয় সত্তা। চলছে কুয়াশা ব্রাটরি আইসক্রিম। আজ যে গল্পটি আপনারা শুনছেন তার নাম হচ্ছে রাত তখন দুইটা বাজে। আপনারা শুরুতেই খেয়াল করেছেন যে সংখ্যা নিয়ে আজকের গল্পে যত রহস্য, তা আমি কথা বলছি না, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দেখি সেখানে রাত 2:22 কি অপেক্ষা করছে, কি কি ঘটতে যাচ্ছে, আরো কি কি রয়েছে সামনে। চলছে কুয়াশা ব্রাটরি আইসক্রিম, সঙ্গে আছে আজ শামিন। ফিরছি দ্বিতীয় পর্বের পর।
আমার এই পথ চাওয়াতে আনন্দ, হেরে যায় রোদ রো ছায়া বাসা নামে সুমন্দ। আমার ইস, আয়নাটা এমন ঘোলা হয়ে গেছে, ময়না না একটা ফাঁকি বাজ। কাপড়টা কোথায় রাখলাম? এই তো পেয়েছি। এই তো হয়ে গেল ঝকঝকে। কি ঝুম বৃষ্টি শুরু হলো এই ভর দুপুরে।
লাবণ্য,
কে কে কথা বলে?
আমি আছি তোমার সামনে, তুমি থাকো আমার ভেতরে।
কে আপনি, কে কথা বলছে?
আয়নার মাঝে তাকিয়ে দেখো, প্রতিচ্ছবির মাঝে অন্তরালে দ্বিতীয় সত্তা অদেখা ভুবনে থাকে।
আপনি কিসব খেয়ালি বলছেন? কে আপনি, সামনে আসুন।
চোখ খুলে যায় না দেখা, চোখ বুঝে দেখো, ওপারের জগতে তুমি স্পর্শহীন থাকো।
সামনে আসুন বলছি। কে আয়নার ভেতরে, ওটা কে? না, এটা কি করে সম্ভব? তুমি দেখতে আমার মতো।
লাবণ্য, কেমন আছো?
ভালো আছি। আমি কোথায়, তুমি কে?
আমি অহল্যা, আমি স্থির।
তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না।
বুঝতে পারবে, বুঝতে তোমাকে হবে। তোমার মতো আরো অনেককেই বুঝতে হবে, সবাই এটা বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা অন্যদের মতো না, তারা অন্যদের চেয়ে আলাদা।
আমি কেন আলাদা?
কারণ তুমি যা দেখতে পাও সবাই তা পায় না। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ।
অহল্যা মানে কি?
সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা, সৃজিলেন তা সবার রূপেতে অহল্যা। ত্রিভুবনে সৌন্দর্যে না ছিল তার তুল্যা।
আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন।
এক প্রাচীন পুরাণে বলা হয় অহল্যা অসম্ভব রূপবতী এক নারী ছিলেন, যিনি পরে অভিশাপে পাথর হয়ে যায়। হাজার বছর পর সে অভিশাপ কেটে যায়, সে আবার স্বরূপে ফিরে আসে। অহল্যাকে শাপিলেন ক্রোধে মণিবর, শাপ দিল তোর তুনো হোক প্রস্তর।
আপনি কি সেই নারী?
না, প্রাচীন পুরাণে প্রকৃতির অনেক রূপের কথা বলা হয়েছে। আমি কেবল একটি নাম ছিলাম, আর আমি শক্তি সঞ্চার করেছি প্রকৃতির সন্তানদের কাছ থেকে। আমি এখন একটি সত্তা, আমি অহল্যা। প্রকৃতির অদেখা ভুবনে যাদের বসবাস, তাদের দুটি সত্তা থাকে, একটি বস্তুগত আর একটি আত্মিক। এরা মিলেই দুই হয়।
আমি যে একটা নির্দিষ্ট সময় পর দুই 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 এরকম সংখ্যা দেখি, তার কারণটা কি তুমি?
আমরা প্রকৃতির শক্তি, এটা আমাদের জন্য নির্ধারিত কাজ। সময়ের প্রক্ষেপণে কিছু নির্দিষ্ট স্থানে আমি চলে যাই, তখন সব কিছু স্থির হয়ে যায়, তখনই তুমি দেখতে পাও আমি অহল্যা।
আমার বাবা কি তোমাদের সাথে আছেন?
তিনি আমাদের সাথেই আছেন, তুমিও থাকবে।
একি সবকিছু ভেঙে পড়ছে কেন? আমি নিচে পড়ে যাচ্ছি। জাহিদ, জাহিদ তুমি কোথায়? আমি নিচে চলে যাচ্ছি। জাহিদ,
আরে দরজা খুলছে না কেন? লাবণ্য, লাবণ্য, কি হলো? এত দেরি করলে যে দরজা খুলতে?
ঘুমিয়েছিলাম।
এই সন্ধ্যাবেলা তুমি ঘুমিয়েছিলে? খাওয়া দাওয়া করেছ?
না, দুপুরে বৃষ্টি এলো খুব, আয়নার সামনে বসেছিলাম, তারপর আর কিচ্ছু মনে নেই জানো। শুনলাম তুমি কলিং বেল বাজাচ্ছ।
কি বলছো? আচ্ছা ভেতরে চলো, আগে একটু বিশ্রাম নেই, খাওয়া দাওয়া করি, তারপরে বাকি কথা শুনছি।
এটা আবার কি এনেছো?
এটা হচ্ছে গরুর কালা ভুনা। আমাদের অফিসের নিচে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, খুব মজা এটা, তাই নিয়ে আসলাম। বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি, ডিম ভুনা আর সাথে কালা ভুনা, দারুণ ব্যাপার।
আচ্ছা কথা পরে শুনবো, এবার খাও।
আচ্ছা লাবণ্য, এবার অফিস থেকে বেশ কিছুদিনের ছুটি পেয়েছি, চলো কোথাও ঘুরে আসি।
কোথায় যেতে চাও?
তোমাদের গ্রামের বাড়িতে যাওয়া যাক।
সীতাকুণ্ড?
একসাথে সমুদ্র, পাহাড়, ঝর্ণা সব দেখতে পারবো।
বাবা মারা যাওয়ার পর ওখানে যেতে আমার ভালো লাগে না।
আচ্ছা ঠিক আছে, যেদিন ভালো লাগবে আমরা সেদিনই যাব।
ছয় মাস হয়ে গেল বাবা নেই।
আচ্ছা তোমার জন্য একটু উপহার আছে, দাও নিয়ে আসছি।
খাবারটা তো শেষ করে নাও।
এই যে দেখো।
কি এটা? বাবার সাথে আমার ছবি, ইউনিভার্সিটির কনভোকেশনের দিন তোলা। বাবা কি সুন্দর করে হাসছে!
শেষবার যখন বাড়িতে গেলাম তখন নিয়ে এসেছিলাম।
থ্যাংক ইউ সো মাচ।
এই সময় আবার কে এলো?
আসসালামু আলাইকুম আব্বাজি, শরীরটা এখন ভালো?
জি ভালো আছি চাচা।
কলিন চাচা, হাসছেন আপনি? আমি ডেকেছিলাম খাওয়ার জন্য।
ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন চাচা।
বাহ, মাংসটা তো খুবই মজা।
খিচুড়িটা কিন্তু ওর রান্না করা।
বাহ, খুব টেস্ট হয়েছে।
ধন্যবাদ চাচা, আপনি খান।
চাচা আপনাকে একটু ডিম দিই?
হয়েছে হয়েছে, আর না। আচ্ছা আম্মাজি, ওই যে ছবিতে উনি আপনার সাথে কে?
আমার বাবা।
ও আচ্ছা, তাই তো কই, চেহারা এত মিল কেমনে? গতকাল বিয়ান বেলা দেখছিলাম মনে হয়, নামাজ পড়ে আইতেছিল।
কি বলছেন আপনি, ওনাকেই দেখেছেন?
হ্যাঁ ওনারই তো দেখলাম। আমি সালাম দিলাম, খালি মাথা নাড়াইলো, কোনো উত্তর দিল না।
আমার বাবা তো মারা গেছে আরো ছয় মাস আগে।
ইয়া মাবুদ, কি কন, তাইলে আমি কারে দেখছি? কিন্তু হুবহু এই চেহারার মানুষটারই দেখছি।
আচ্ছা চাচা আপনি খাওয়া শেষ করুন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে।
সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবী। কোয়ান্টাম ফিজিক্সের মতে এরকম সমান্তরাল মহাবিশ্বের সংখ্যা অগণিত। তাই এমন কিছু মহাবিশ্ব পাওয়া যাবে যেগুলো সবকিছুই হুবহু আমাদের মহাবিশ্বের মতো। ঠিক এই সময়ে আমার মতো আরেকজন হয়তো আরেকটি সমান্তরাল মহাবিশ্বে বসে ঠিক একইভাবে বই পড়ছে। সমান্তরাল পৃথিবীকে অনেকে ভিত্তিহীন বলে মনে করে থাকে, কিন্তু স্ট্রিং তত্ত্ব বা মহাবিশ্বের জন্ম রহস্য বর্ণনাকারী ইনফ্লেশন তত্ত্ব দিয়ে বিজ্ঞান তার যথেষ্ট ব্যাখ্যা প্রমাণ করছে। অনেকে মনে করে থাকে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা একই ঘটনার পুনরাবৃত্তি প্যারালাল ইউনিভার্সের সংকেত বহন করে। লাবণ্য রাইদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো হয়তো তেমনই কিছু সংকেত বহন করে।
তার মানে আপনাদের বাসার কেয়ারটেকার উনি আপনার বাবাকে দেখেছে?
জি, উনি তাই বললেন।
আচ্ছা লাবণ্য, আপনার বাবা মারা গেলেন কিভাবে?
ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল ঘুমের মধ্যে, এরপর আর জ্ঞান ফিরেনি। কোমায় ছিলেন প্রায় এক মাস, তারপর তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়।
উনি অঙ্ক শিক্ষক ছিলেন?
জি, আমাদের শহরের সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর ছিলেন।
আপনার বাবা প্রফেসর রাইসুদ্দিন খুব ভালো ছাত্র ছিলেন, স্কলারশিপ পেয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট ছিলেন। উনি কেন মফস্বলের একটা শহরে বসবাস শুরু করলেন বলেন তো?
বাবা স্কলারশিপ পেয়ে জার্মানিতে গিয়েছিল, ওখানে থিসিসের কাজ শেষ করে হাউসডর্ফ ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্সে জয়েন করেন। সেখানে আমার মায়ের সাথে পরিচয়। আমার মা টার্কিশ ছিলেন, নাম ছিল রুকসার। আমার নামের শেষে তাই মায়ের নামটা রেখে দেন বাবা। মার বাবা রিসার্চ সেন্টারে একই সাথে কাজ করতেন। আমার যখন 4 বছর বয়স তখন মা মারা যায়। মায়ের স্মৃতি আমার খুব কম মনে আছে, ওর মৃত্যুর কারণ জানা যায়নি। কিন্তু যেটা জানি, সেন্টারে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, মা নাইট ডিউটি করছিলেন, হঠাৎ করে একটা এক্সপ্লোশন হয়, ল্যাবরেটরিটা ধ্বংস হয়ে যায়। মার সাথে আরো দুজন ছিলেন, ওদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর বাবা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, অ্যাসাইলামে ছিলেন প্রায় 3 বছর। আর আমি বড় হতে থাকি অরফানেজে। আমার দাদা দাদু কেউ বেঁচে ছিলেন না। বাবা বড় হয়েছিল তার চাচা চাচির কাছে, উনারা নিঃসন্তান ছিলেন। বাবাকে নিজের ছেলের মতো করেই বড় করেছিলেন। বাবা বেশ খানিকটা সুস্থ হয়ে উঠলে দেশে ফিরে আসেন আমাকে নিয়ে। তারপর সীতাকুণ্ডের মফস্বল শহরে থাকতে শুরু করেন, বছরখানেক পর কলেজে জয়েন করেন, আমাকে দিয়ে দেন ক্যাডেট কলেজে। কি একটা অদৃশ্য কারণে সে আমাকে দূরে দূরে রাখত নিজের কাছ থেকে। আমি আগে খুব কষ্ট পেতাম, কিন্তু এরপর অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।
তারপর
বাবার মেয়ে তো, আমিও বেশ ভালো ফলাফল করে অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হয়ে যাই, ভালো রেজাল্ট করি। জাহিদের সাথে আমার পরিচয় সেখানেই। আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, বাবা খুব একটা রাজি ছিলেন না, উনি কখনোই আমাকে না বলেননি। তার খুব ইচ্ছে ছিল আমি যাতে বাইরে চলে যাই, কিন্তু আমি স্কলারশিপটা পাওয়ার পরও যখন বাইরে যাইনি, তখন একটা চাপা অভিমান পুষে রেখেছিলেন ভেতরে, কখনো বুঝতে দেননি, কিন্তু আমি বুঝতাম। তার অসুস্থ হবার আগে থেকেই সেই পুরনো মানসিক সমস্যাটা আবার হতে থাকে। আমি তখন বাবার কাছে চলে যাই। মারা যাবার আগের শেষ কিছুদিন আমি বাবার সাথেই ছিলাম।
তার সেই মানসিক সমস্যাটা কেমন ছিল?
সে কোনো একটা হিসেব মেলানোর চেষ্টা করত, হাজার পাতা কেবল কলম দিয়ে লিখিয়ে লিখে ইকুয়েশন মেলাবার চেষ্টা। এটা এত বেড়ে গিয়েছিল যে ঘরের দেয়াল, পত্রিকা, বই সব কিছুতে কেবল লিখে যেতেন। উনি ঘুমাতেন না, শেষ এক মাস আমি তাকে ঘুমোতে দেখিনি। যেদিন ঘুমান সেদিনই ছিল তার অনন্তকালের ঘুমের শুরু।
আচ্ছা লাবণ্য, উনি কি আপনাকে বিশেষ কিছু বলতো?
কিছু একটা বলার চেষ্টা করত, কিন্তু আমি ঠিক বুঝতে পারতাম না। বাবার একটা ডায়েরি আছে আমার কাছে, আমি বোঝার চেষ্টা করেছি, কোয়ান্টাম ফিজিক্সের একটা ক্যালকুলেশন।
যদি সম্ভব হয় সেই ডায়েরিটা কি আমাকে একটু দেখানো যাবে?
ওটা আমার সাথেই আছে।
এক্সেলেন্ট, আমি কিছু ছবি তুলে রাখতে চাই।
শিওর ডক্টর,
থ্যাংক ইউ। রাহিত স্যার কেমন আছেন?
ভালো আছে, আজ একটা মিটিং আছে, বাড়ি ফিরতে রাত হবে, তাই আমাকে বললো একাই চলে আসতে।
অলরাইট, আমি প্রেসক্রিপশন বদলে দিচ্ছি, আপনি পরশু আমার সাথে একটু দেখা করবেন বিকেলে, ওকে?
ওকে ডক্টর।
ডক্টর হাশমি, চেম্বার থেকে বের হয়ে ঝুম বৃষ্টির মধ্যে পড়ল লাবণ্য। মোবাইলটা চার্জ করতে ভুলে গিয়েছিল, বৃষ্টিতে আটকে পড়েছে। এই SMS তে রাইটকে সেন্ড বাটনে চাপার সাথে সাথেই মোবাইলটা বন্ধ হয়ে গেল। বরানির 11 নম্বর রোডের চেম্বারের উল্টো দিকেই একটা ক্যাফের নাম ফিয়েস্তা টু। বৃষ্টি থেকে বাঁচতে লাবণ্য দৌড়ে সে ক্যাফেতে ঢুকে পড়ল। বেশ নীরব ছিমছাম ক্যাফে, দু একজন লোক আর একটা কাপড়কে দেখা যাচ্ছে আয়েস করে কফি খেতে। লাবণ্য জানালা ধারের একটা চেয়ারে বসল। বেশ মুষলধারে বৃষ্টি নেমেছে, স্বচ্ছ গ্লাসে বৃষ্টি ধারা দেখতে ভালোই লাগছে তার। মেনু থেকে একমাত্র ক্যাপুচিনো আর ব্রাউনি অর্ডার করল। অপেক্ষা করতে করতে দেয়ালে ঝোলানো রেস্টুরেন্টের নেম প্লেটের দিকে তার বৃষ্টি আটকে গেল। 2 সংখ্যাটা কেমন যেন মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে লাবণ্যকে। সে একটা ঘোরের ভেতর হারিয়ে যেতে থাকলো, মনে হচ্ছে যেন ভিন্ন একটা জগৎ। 2 সংখ্যাটা ক্রমশ বিস্তার করতে করতে 2 2 2 হয়ে যেতে লাগলো।
লাবণ্য, মা কেমন আছিস?
ভালো আছি বাবা। আমি কোথায় আছি এখন?
এটা দ্বিতীয় ভুবন, এখানে সব কিছু স্থির, সৃষ্টির সকল অনুপাত এখানে সৃষ্টি হয়।
বাবা, এটা কি তাহলে মৃত্যু?
আমরা শূন্য থেকে এসেছি, আর একদিন শূন্যে মিলিয়ে যাব। মৃত্যু হচ্ছে শূন্যের জগৎ, যে জগৎ কেবল অন্ধকারের। আমি আর আমরা যে জগতে আছি সেখানে কেবল সৃষ্টির বিন্যাস হয়।
তার মানে তুমি মরে যাওনি, তুমি আছো। তুমি আমাকে একা রেখে চলে যেতে পারলে? এত অভিমান করলে আমার সাথে?
আমি দূরে যাইনি মা, আমি সব সময় তোর পাশেই ছিলাম। তোর মায়ের পুরো আদলটা যে তোর, তুই থাকলেই তোর মাকে খুঁজে পাবার সূত্রটা পাশেই ছিল।
মা কি তোমার সাথে আছে?
সে আছে ভিন্ন একটা জগতে। আমি যখন এই জগতে আসলাম সে চলে গেছে আরেকটা সমান্তরাল পৃথিবীতে।
প্যারালাল ওয়ার্ল্ড, সমান্তরাল পৃথিবী।
হ্যাঁ, জার্মানির রিসার্চ সেন্টারে রুকসার আর আমি একটা ক্যালকুলেশন খুঁজে পাই, যেটার সমাধান গণিতশাস্ত্রে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারের একটি হতে পারত। রুকসার সেটার নাম দিয়েছিল দ্য থিওরি অব প্যারালাল স্পেস। আমরা যে পৃথিবীতে বাস করি এরকম আরো 16টা পৃথিবী রয়েছে, একই রকম, এমনকি জীবিত প্রাণী, জড় বস্তু, মানুষ সব যেন এক একটা ক্লোন। তোর মতো দেখতে আর একটা লাবণ্য এখানেও আছে। আমার ইকুয়েশনটা সমাধান করতে পারলে আমাদের পক্ষে এক প্যারালাল ওয়ার্ল্ড থেকে আরেকটা প্যারালাল ওয়ার্ল্ডে নিমিশে যাওয়া সম্ভব হতো, তাও আবার ন্যানো সেকেন্ডেরও কম সময়ে। চাইলেও যে কেউ কোনো একটা অপরাধ করতে অন্য জগতে পালিয়ে যেতে পারত, কিন্তু প্যারালাল ওয়ার্ল্ডের এই টাইম ডোর খুলে যায় কিছু সময়ের জন্য, এর মধ্যে বের হতে না পারলে আটকা পড়তে হবে।
আর সে যদি এই জগতে ঢুকে আর ফিরে আসতে না পারে, আটকে যায়, তখন কি হবে?
তেমনটা সম্ভব, সেটাই হয়েছিল আমাদের রিসার্চে। থিওডোর বলে আমাদের এক ব্রাজিলিয়ান রিসার্চার ছিল, সে আমাদের এই আবিষ্কারটা জেনে যায়। আমরা জানতাম এই আবিষ্কারের অপব্যবহার যে কেউ করতে পারে। সে আমাদের আশ্বস্ত করেছিল এক্সপেরিমেন্ট করে পুরো সফল না হওয়ার আগে সে কাউকেই বলবে না। এক জার্মান মেয়ের সাথে থিওডোরের সম্পর্ক ছিল, তার নাম ছিল ক্যাথি। ওদের বিয়ের ঠিক আগের দিন সে জানতে পারে মেয়েটির সাথে অন্য কারো সম্পর্ক আছে। রাগের মাথায় সে তাকে খুন করে ফেলে, সেই লাশটা গুম করে দেয়। রিসার্চ সেন্টারে এসে টাইম ইভালুয়েশন ডোর দিয়ে সে চলে যায় প্যারালাল ওয়ার্ল্ডে। সেখান থেকে সে আরেকজন ক্যাথিকে নিয়ে আসে, ওদের বিয়ে হয়।
কেউ কখনো কিছুই বুঝতে পারেনি?
কেউ কিছুই বুঝতে পারতো না যদি না থিওডোর আসল ক্যাথির লাশটা সেই প্যারালাল ওয়ার্ল্ডে নিয়ে গুম করে না আসতো।
তারপর কি হয়েছিল?
এরপর মিউনিক সিটিতে বেশ কিছু রহস্যময় লাশ পাওয়া যেতে থাকে। যাদের লাশ পাওয়া যাচ্ছিল সকলে জীবিত ছিলেন, কিন্তু তাদের মতো দেখতে মানুষের লাশ পাওয়া যাচ্ছিল। বিষয়টা নিয়ে উপরমহলে তোলপাড় শুরু হয়। সপ্তাহখানেক পর দেখা যায় বিখ্যাত অভিনেত্রী লরেন্স এডগারের লাশ পাওয়া গেছে অথচ তিনি তখন গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে হাঁটছেন। বিষয়টি অনেকের মধ্যে ভীতির সঞ্চার করে। ফেডারেল ইনভেস্টিগেটিং সার্ভিস আর পুলিশ, গভর্নমেন্ট সবার টনক নড়ে যায়। রুকসার বুঝতে পারে আমাদের থিওরি অফ প্যারালাল ওয়ার্ল্ডের সাথে এর কানেকশন আছে। 23 জুন 1997, দিনটা এখনো মনে আছে। প্যারালাল ওয়ার্ল্ডের একটা ট্র্যাপ ডোর বন্ধ করতে রুকসার টাইম ইভ্যালুয়েশন ডোরে ঢুকে পড়ে। ন্যানো সেকেন্ডের এক্সপ্লোশনে দরজাটা বন্ধ হয়ে যায়, সেই সাথে সমান্তরাল সেই পৃথিবীতে চলে যায় ক্যাথি আর থিওডোর। আমি অনেক চেষ্টা করেছিলাম সেই ডোরটা আবার খোলা, খুলতে পারলাম, কিন্তু আমাকে চলে আসতে হয়েছে সেই জগতে। ওই ঘটনার পর গভর্নমেন্ট থেকে হাউস ড্রপ ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
বাবা, তুমি কি আর ওখান থেকে আসতে পারবে না?
একবার কেউ এই দরজার এপাশে চলে আসলে তাকে অনন্তকাল ধরে চলতে হয়। আমি খুঁজছি তোর মাকে, ওকে খুঁজে পেলেই আমার পথ চলা বন্ধ হবে।
তোমার পেছনে ওটা তো আমার ঘর দেখা যাচ্ছে, জাহিদের পাশে বসে ওটা কে কফি খাচ্ছে? ও তো দেখতে হুবহু আমার মতো, ও কে বাবা?
আরেকটা পৃথিবীর আরেকটা সত্তা, আরেকটা লাবণ্য, অন্য ভুবনের লাবণ্য।
না বাবা না, আমি চলে যেতে চাই ওখানে, আমি এখানে থাকতে চাই না।
সেটা নির্ধারণ করবে অহল্যা।
না না,
লাবণ্য, এই লাবণ্য কোথায় ছিলে তুমি? আমি পাগলের মতো খুঁজছিলাম তোমাকে। তুমি বাস স্ট্যান্ডের ছাউনিতে বসে আছো, তোমার মোবাইল কেন বন্ধ, কি হয়েছিল?
তুমি এসেছো, আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানো, আমি ভেবেছিলাম আমি আর এখানে আসতে পারবো না ওখান থেকে।
লাবণ্য, তোমার গায়ে তো অনেক জ্বর, চলো বাসায় চলো তো আগে।
জাহিদ, তুমি আমাকে কোনোভাবে যেতে দিও না, ঠিক আছে? একবার চলে গেলে আমি আর ফিরে আসতে পারবো না।
লাবণ্য, এই যে আমাকে ধরো, তুমি কিচ্ছু হবে না তোমার।
হ্যালো, ইয়েস মিস্টার প্যাটেল, ওকে ওকে, আর ইউ শিওর? যাই হোক, থ্যাংক ইউ প্রফেসর। হাউস অফ ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্স একটু গুগল সার্চ করে দেখি। Got it. Dr. Roizuddin Sheikh আর রুকসার ফারেস, থিওরি অফ প্যারালাল স্পেস, 23 জুন 1997, মিসিং পার্সন থিওডোর ফ্রান্সিস, ক্যাথি অ্যালবার্ট, রুকসার ফারেস, রোইসুদ্দিন শেখ, চারজন মিসিং। তাহলে লাবণ্য যে বলল ওর বাবা সেখানে ছিলেন না, তাহলে লাবণ্যর বাবা যিনি ছিলেন সে কে ছিল? তার মানে কি সে অন্য কেউ?
অন্য কাহারে খুঁজিয়াছ তুমি, আমাপেক্ষা আমি হই, আমি আছি দ্বিতীয় জগতে স্থির হয়ে সহস্র যুগ ধরে।
কে কে কথা বলে?
আমাকে তুমি চিনবে না, আমি তার কাছে চলে আসি যে আমাকে ডাকে।
আপনি আমার কাছে কি চান?
তুমি তো আমাকেই খুঁজছো, তাই আমি নিজেই চলে এলাম তোমার কাছে।
তার মানে প্যারালাল ওয়ার্ল্ড সত্য?
তুমি যা দেখছো সেটাই সত্যি। লাবণ্য যাকে বাবা ভেবে এতটা বছর জেনে এসেছে, সে তার জন্মদাতা বাবা নয়, অন্য কোনো এক জগতের ভিন্ন এক মানুষ। তার নামটাও ভিন্ন, প্যারালাল ওয়ার্ল্ডে একজন মানুষের 8টি ভিন্ন রূপ থাকে। সেই 8টি রূপ মিলে যখন একটি পূর্ণাঙ্গ রূপ পায়, সেই সত্তা খুব শক্তিশালী হয়। সে সমান্তরাল পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, তারা পরিণত হয় প্রকৃতির মহাশক্তির অংশ হিসেবে। তাদের শক্তি স্থির, আমি তেমনই একজন, আমি অহল্যা।
এটা এটা কি করে সম্ভব? এটা অযৌক্তিক, প্যারালাল ইউনিভার্স কেবল অতি বৈজ্ঞানিক কল্পনা মাত্র।
সম্ভব আর অসম্ভবের মাঝেই আমাদের অবস্থান। প্রকৃতির এই গোপন রহস্যের সন্ধান যে পেয়ে যায়, সেই জগতে থাকতে পারে না, তাকে চলে যেতে হয় ভিন্ন জগতে।
মানে কি বলতে চাচ্ছেন আপনি?
তোমাকে যেতে হবে সেই অদেখা ভুবনে।
না না না, আমি যেতে চাই না, প্লিজ আমার সাথে এটা করবেন না, প্লিজ।
ঘড়ির দিকে তাকাও, সময়টা দেখো,
দুটা বেজে ভাই। না না,
কফিটা ভালো হয়েছে।
থ্যাংক ইউ।
ডক্টর মাজুদকে কল করছি সে গতকাল থেকে, ওনার ফোন বন্ধ। তুমি কিন্তু বললে আমাকে ফোন করতে।
উনি আমাকে কল করতে বলেছিল, কিন্তু ফোন কেন বন্ধ সেটা তো বুঝতে পারলাম না।
সেটাই। আচ্ছা, আজকের পত্রিকার শেষ পাতাটা কোথায়?
এই যে নাও।
স্বনামধন্য ডক্টর মাজেদ হাশমিকে গতকাল সকালে নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি মেডিকেল কলেজে নেওয়া হয়। পোস্টমর্টমের পর লাশটি মর্গে রাখা হয়। সেখান থেকে লাশটি নিখোঁজ হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ডক্টর মাজেদ মারা গেছেন? কিন্তু
কিন্তু কি?
শেষবার যখন দেখা করতে গেলাম, বাবা সেই ডায়েরিটা নিয়ে গিয়েছিলাম, সেটার কিছু ছবি উনি তুলে রেখেছিলেন, আজকে দেখা করতে বলেছিলেন। জাহিদ, আমি তোমাকে কিছু বলতে চাই।
আমি জানি তুমি কি বলতে চাও। পরশু রাতে তুমি জ্বরের ঘরে অনেক কিছু বলে ফেলেছো, আমি সব জানি।
এই টাইম ডোরটা বন্ধ করতে না পারলে আরো অনেক অনর্থ ঘটে যাবে।
কিন্তু কি করতে পারি আমরা বলো?
আমাকে সীতাকুণ্ড যেতে হবে, বাবার সেই ঘরটায় কিছু একটা আছে আমার মন বলছে, আজকেই যেতে হবে।
ঠিক আছে।
কুয়াশা ব্রত ইউবা ইগু আইসক্রিমে আছি আর্য শর্মী, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর আজকের গল্পের নাম তখন রাত দুইটা বাজে। তো তখন রাত দুইটা বাজে দ্বিতীয় পর্ব আমাদের শোনা হয়ে গেছে। আমরা অপেক্ষায় আছি যে শেষটা কি হবে, শেষটাতে কি আছে। আসুন তাহলে জানি তৃতীয় পর্বে, অর্থাৎ তখন রাত দুইটা বাজে তৃতীয় পর্বে কি আছে সেটা জানতে। আপনি আছেন আর্য শর্মীর সঙ্গে, আর চলছে কুয়াশা ব্রত ইউবা ইগু আইসক্রিম। ডক্টরের রহস্যজনক মৃত্যু আর তার লাশ নিখোঁজ হওয়ার ঘটনা লাবণ্যকে ভেতর থেকে অশনি সংকেত দিচ্ছিল। ট্রেনের ছন্দময় দুলুনির সাথে একটা আশঙ্কা কাজ করছে তার মনে। খুব ভোরে ট্রেনটা মহিপাল রেল স্টেশনে এসে থামল। জায়গা লাবণ্য যখন ট্রেনের কম্পার্টমেন্টে বসেছিল, ওরা জানত না ওদের মতো দেখতে আরো দুজন অপেক্ষা করছে ওদের জন্য রয়েছে দিনের বাসায়। প্রকৃতির এই অসীম রহস্যের মিলাতে না পারলে মহাবিশ্বের এই ছন্দের পতন ঘটবে। লাবণ্য কি পারবে এই ছন্দ মিলিয়ে দিতে?
কেমন একটা গুমোট গন্ধ। বাবা মারা যাওয়ার পর মনে হয় এই দরজাটা আর খোলা হয়নি,
এ কারণেই এমন একটা গন্ধ।
যেমন ছিল সব তেমনই তো আছে, সেই পুরনো খাট, টেবিল, চেয়ার আর কাঠের সিন্দুক,
আর পুরো দেয়াল জুড়ে ইকুয়েশন আর ক্যালকুলেশন। এখানেই কোথাও প্যারালাল ওয়ার্ল্ডের সেই থিওরিটা লেখা আছে।
তুমি কি সেই থিওরি খুঁজে বের করতে পারবে? কত অসংখ্য আঁকি ঝুঁকি।
জানি সহজ না, কিন্তু পারবো। দেখি আমার অ্যাপ্লাইড ফিজিক্সের বিদ্যা কাজে লাগাতে পারি কিনা।
ঠিক আছে, দেখো
প্যারালাল ইউনিভার্স নিয়ে প্রচলিত যে থিওরি আছে তাতে বলা হয় মোট 10টা ডাইমেনশন আছে। আমরা চতুর্থ ডাইমেনশন পর্যন্ত দেখতে পারি বা বুঝতে পারি।
আর আমাদের বডি হচ্ছে 3 ডাইমেনশন।
আর সে কারণে চতুর্থ ডাইমেনশনের পর তারাই যেতে পারে যারা একই সাথে একই জায়গায় অবস্থান করতে পারে।
তাহলে কিভাবে এক প্যারালাল ইউনিভার্স থেকে আর এক প্যারালাল ইউনিভার্সে যাওয়া যায়?
প্যারালাল ইউনিভার্স পাশাপাশি থাকে, সমান্তরাল, তাই কেউ কারো উপর প্রভাব ফেলে না। কিন্তু একটা প্যারালাল ওয়ার্ল্ড যখন আরেকটা প্যারালাল ওয়ার্ল্ডের খুব বেশি কাছাকাছি চলে আসে তখন ক্রসিং হয়, আর ঠিক সেই ক্রসিং এর সময় টাইম ডাইমেনশন হোলের সৃষ্টি হয়। তখন মানুষ নিজের অজান্তেই এক জগৎ থেকে আরেক জগতে চলে যেতে পারে।
ঘড়ির কাঁটায় দুপুর 2:22 বাজে লাবণ্য।
এই সময়গুলো দিয়েই হয়তো এই ক্রসিং টাইমটা বোঝানো হয়। টাইম ডাইমেনশন তৈরি হয়েছে কোথাও, কিন্তু প্রফেসর রইসুদ্দিন আর ডক্টর রুকসানা যা আবিষ্কার করেছিল তাতে এই ডাইমেনশন দিয়ে যে কেউ প্যারালাল ওয়ার্ল্ডের একটা জায়গা থেকে আরেকটা জায়গা অনায়াসে যেতে পারত, রীতিমতো ভ্রমণ করা যায়।
এটা তো এক বিস্ময়কর আবিষ্কার হতে পারত।
হ্যাঁ, সেটা পারত, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো একটা শৃঙ্খলা ভাঙা সম্ভব নয়। প্রকৃতি এটা চায় না। এমন কিছু হলে বিপত্তি ঘটে, যেমনটা হয়েছিল বাবা সেই রিসার্চ সেন্টারে।
ফোন কোথায় পাচ্ছে বলতো?
জাহিদ, পিছনে ফিরে তাকাও।
এই কি, অবিকল তোমার মতো আর আমার মতো দেখতে দুজন ওপাশে দাঁড়িয়ে আছে, ফোনটা ওদের কাছে বাজছে। কে কে তোমরা?
ওদের তুমি ছুঁতে পারবে না, ওটা কাঁচের মতো একটা দেয়াল, ওরা কেবল আয়নার ওপরে প্রতিবিম্ব মাত্র। আমরা আর আমাদের চিরচেনা জগতে নেই, আমরা এখন আছি অন্য এক ভুবনে।
ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে।
আব্বাজান, আপনারা কই? এক বিপদের ঘটনা ঘটছে, আপনারা খুঁজতে পুলিশ এসেছিল। ওরা কইতাছে আপনারা নাকি এক ডাক্তাররে খুন করে পালাইছেন, টেলিভিশনে একটা ভিডিও দেখাইতেছে, আপনারে দেখা যায়। আমারে জেরা করছিল, আমি কইছি সে সারা রাত বাসায় আছিল, বাইরে কোথাও যায় নাই। হেরা আমার কথা বিশ্বাস করেনি, বিকালে কইছে থানায় যাইতে। আপনি আম্মা জেরে নিয়ে দূরে কোথাও চলে যান, এ আনে আর আইসেন না। আমি অন রাহি, কেউ দেখা পালাইলে সমস্যা হইব।
খুব সম্ভবত সিসিটিভি ফুটেজে কথা বলছে। ডাক্তার মাজিদের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ, অন্য কোনো জগতের অন্য কেউ ছিল সেখানে।
এখন কি হবে? আমরা যাতে ফিরে যেতে না পারি তাই কি এরকম করা হয়েছে?
আমরা নিজের অজান্তেই টাইম ডাইমেনশনে চলে এসেছি, আমাদের কেবল প্রকৃতি সেখানে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
লাবণ্য, দেখো এই আয়নাটা ধীরে ধীরে একটা গর্তের মতো হয়ে মিলিয়ে যাচ্ছে, একটা কালো গর্ত হয়ে যাচ্ছে, আর সেটা আমাদের চুম্বকের মতো টানছে।
জাহিদ, আমার হাত শক্ত করে ধরো, আমার কাছ থেকে সরবে না।
আমি 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 পারছি না লাবণ্য, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। না লাবণ্য, না
জাহিদ।
স্বাগত তোমার অদেখা ভুবনে।
জাহিদ, জাহিদ তুমি কোথায়?
সে আছে অন্য এক ভুবনে, অন্য কোনো লাবণ্যের সাথে।
কি বলছো তুমি? ওকে এক্ষুনি এখানে নিয়ে এসো।
সেটা সম্ভব নয়, এখানে প্রবেশ করা হয় প্রকৃতির ইচ্ছায়, ফিরে যাবে তারই ইচ্ছায়। ফিরে যাওয়ার নিয়ম এখানে নেই, কারণ এতে ভারসাম্য ধ্বংস হয়।
আমি তাহলে কেন এখানে?
কারণ তুমি অন্যদের চেয়ে আলাদা, তুমি টাইম ডাইমেনশনকে ভেদ করে যেখানে খুশি যেতে পারো।
কিন্তু ডাক্তার মাজেদকে কেন মেরে ফেললে? ওকে তো জাহিদ খুন করেনি।
তোমাকে টাইম ডাইমেনশনে নিয়ে আসবার জন্য এটা করা দরকার ছিল।
কি চাও তোমরা আমার কাছ থেকে?
প্যারালাল ইউনিভার্সের সংখ্যা কেবল বাড়ছে, এ কারণে খুব তাড়াতাড়ি একটা ক্রসিংয়ের আশঙ্কা আছে। তখন তিনটা সমান্তরাল পৃথিবী এক হয়ে যেতে পারে, যা পুরো সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। তাই একটা জগতের সব মানুষকে ধ্বংস করে দিতে হবে।
আর সেটা আমার পৃথিবী, যে জগতে আমি থাকি।
সেই পৃথিবীতে তোমার কেউ নেই, তোমার বাবা মা সবাই এখানে আছে। তোমরা পরিভ্রমণ করে যাবে শতাব্দী থেকে শতাব্দীতে।
কেবল একটা সিস্টেম ঠিক করার জন্য পুরো একটা সভ্যতা ধ্বংস হতে পারে না।
পৃথিবীতে এমন অনেক সভ্যতা আছে যারা ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস আমরাই করেছি, এটাই নিয়ম।
এছাড়া কি অন্য কোনো উপায় ছিল না?
ছিল, কিন্তু সেটা সময় সাপেক্ষ।
তার মানে তোমরা কখনোই প্রকৃতির অংশ নও। প্রকৃতি কখনোই নিয়মের বাইরে থেকে কিচ্ছু করে না।
প্রকৃতির ভেতরেই এমন কিছু শক্তি সৃষ্টি হয় যারা ধীরে ধীরে শক্তি সঞ্চার করে, মূল শক্তির ভিত নাড়িয়ে দেয়। আমি জানি তুমি ইচ্ছে করলেই তোমার জগতে চলে যেতে পারো, সে কারণেই জাহিদকে অন্য এক ডাইমেনশনাল ইউনিভার্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে চাইলে তুমি সব কিছু করতে পারো, তুমি নিয়ন্ত্রণ করতে পারো।
আমি কিছুই নিয়ন্ত্রণ করতে চাই না।
ও ওই যে দেখো তোমার তিনতলার বাসা, ছাড়ে দেখো কলিমুদ্দিন পাটিতে বসে আছে, নিজের মেয়ের একটা পুরনো ছবি দেখছে, কিন্তু ও জানে না আর কিছুক্ষণ পরেই ও আর থাকবে না।
না না, ওনাকে কিছু করো না, না।
কি গরমটা পড়ছে, মনে হয় মেঘ হইব। যাই ঘরে যাই, দেখি ভাত ফুটছে কিনা। এ কি, কালকেই তো গ্যাস বললাম, জ্বলে না কে?
আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন?
আরে আম্মাজি, আপনি এখানে কখন এলেন?
আসলাম, বাড়িতে কিছু জিনিস ছিল তো সেগুলো নিতে এসেছি।
পুলিশ আপনারও খুঁজতে আইছিল, এখানে থাকা আপনার লেগে ঠিক না।
চিন্তা করবেন না, সব কিছু একেবারে ঠিক হয়ে যাবে।
মানে কি কইতেছেন আপনি?
সব পুরে নিঃশেষ হয়ে যাবে, আর কিছুই থাকবে না।
না না,
আগুনে লেলিহান শিখা ইস্কাটন রোডের পুরনো তিনতলা বাড়িটা পুড়িয়ে ছাই করে দিতে লাগলো। এমন ভাবে পুড়ে গেল মনে হলো যেন অগ্নিদেব প্রচন্ড আক্রোশে নির্মমভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেল। ফায়ার সার্ভিস এসে কেবল পেছনের বাগানটা রক্ষা করতে পেরেছিল। লাবণ্যকে অনেকেই সে বাড়িতে ঢুকতে দেখেছিল। পুলিশ তাকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ কখনো জানতে পারবে না অন্য একটা ভবনের ভিন্ন এক লাবণ্য এসে ধ্বংস করে দিয়ে গেছে এই বাড়ি।
লাবণ্য, লাবণ্য তুমি কোথায়?
সে আছে অন্য কোথাও, অন্য কোনো ভবনে।
যখন আপনি বেঁচে আছেন?
আপনার চেনা জগতে আমি নেই, কিন্তু অন্য জগতে আমি আছি।
তাহলে আপনার লাশ?
ওটা মিলিয়ে গেছে সময়ের গহ্বরে।
আপনি কি চান আমার কাছে? লাবণ্য কোথায়?
আমরা চাই প্রকৃতির গতানুগতিক নিয়মকে ধ্বংস করতে, একটি সভ্যতার ধ্বংস, আর একটা বিগ ব্যাং, আরও কিছু পৃথিবীর সৃষ্টি হবে। লাবণ্য সেই প্রকৃতির নিবিড়তম শক্তির অংশ, কারণ এই টাইম ডাইমেনশনের বিস্ময়কর আবিষ্কারটি করেছিল ডক্টর রুকসার এবং প্রফেসর রইসুদ্দিন। ওরা লাবণ্যর বাবা মা, ওদের মূল সত্তা রয়েছে এই সমান্তরাল পৃথিবীর কোথাও।
তাহলে আমাকে কি করবে?
তোমার পৃথিবীতে তুমি একজন খুনি, তুমি খুন করেছ আমাকে। অন্য আরেক জগতে তুমি হত্যা করেছ রুকসারকে।
রুকসার মানে লাবণ্যর মা?
ওই যে দেখো,
একই এ তো দেখতে লাবণ্যরই মতো। রাস্তা পার হচ্ছে আর দূর থেকে একটা গাড়ি ছুটে আসছে অনেক জোরে। না,
স্পটেড, গাড়ি চাপা দিয়ে মেরেছ। এবার দেখো, তুমি গাড়ি নিয়ে পালাচ্ছ আর তোমার পেছনে পুলিশ, ওরা ছুটছে।
একই গাড়িটা তো মনে হয় বাতাসে মিলিয়ে গেল।
না, মিলিয়ে যায়নি। এই দেখো, এখানেই আসছে।
এটা তো সেই গাড়ি, তুমি কে?
আমি জাহিদ।
ও জাহিদ আর ও অন্য ভবনের জাহিদ, কিন্তু প্রতিবিম্ব সত্তার মৃত্যু হয় না।
তুমি এখনো বেঁচে আছো কারণ মাঝে মাঝে দুটো জগৎ একে অপরকে ক্রস করে ফেলে, তখনই আমাদের ডেজাভু বা অল্টারভার্স ঘটে। তোমাদের বিজ্ঞান মনে করে এই ক্রসিং এ টাইম ডাইমেনশনে একটা ব্ল্যাক হোলের সৃষ্টি করে, আর এই ছিদ্র দিয়ে যে কেউ অন্য জগৎ থেকে আর এক জগতে চলে আসতে পারে। অন্য জগতে যাওয়ার জন্য দরকার হয় পোর্ট কিয়ের। এইমাত্র তুমি যা দেখলে সেটা পোর্ট কি, সেখান দিয়ে আমি অন্য জগতে চলে আসলাম। এই পোর্ট কি কোনো বস্তু, প্রাণী, যে কোনো কিছু হতে পারে। এই পোর্ট কি কোনো কারণে মিলিয়ে গেলে বা হারিয়ে গেলে তাকে পুনরায় ফিরে আসতে হয় আগের জগতে, কারণ পোর্ট কি পারে দুটো জগতের মধ্যে ক্রস ম্যাচ করাতে। আপনি বা আমি বা আমরা হচ্ছি সেই পোর্টকে হিসাবে সিলেক্টেড, সে কারণেই আমরা অন্য প্যারালাল ইউনিভার্স দেখতে পারি।
তোমাকে তাই ধ্বংস হতে হবে।
না না, আমাকে টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা, আমি পড়ে যাচ্ছি নিচে।
লাবণ্য, শুনতে পাচ্ছিস মা? কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম, তোর সাথে রুকসারের কি মিল?
বাবা, আমি এখান থেকে মুক্তি চাই, জাহিদকে খুঁজে পাচ্ছি না। বাবা, আমি আমার পৃথিবীতে বাঁচতে চাই।
আমি তোর মাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে কেবল খুঁজে যাচ্ছি। একবার তার সাথে দেখা হয়েছিল অল্প সময়ের জন্য, তারপর আর খুঁজে পাইনি।
তুমি যদি এখানে থাকো, সেই স্কুলের সেই প্রফেসর যাকে আমি বাবা বলে ডাকতাম, সে গিয়েছিল?
সে আমি ছিলাম না মা, আমি তোকে দেখতে পাই বহু বছর পর, যখন তুই মাঝরাতে নির্দিষ্ট সময়ে 2:22 দেখতি, সেই সময় আমি তোকে দেখতে পেতাম, আর তোর মাকেও দেখতে পেতাম, কিন্তু কখনো কাছে যেতে পারিনি। আমি টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে ম্যাথ সেন্টারের সেই ঘটনাটা বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু 4 বছরের ছোট্ট তোকে বাসায় একা রেখে তোর মাকে নিয়ে অন্য কোথাও গিয়েছিলাম। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু দেখি ওই সময় ছাদ থেকে পড়ে তুই মারা যাস। প্রকৃতির নিজের সৃষ্টি ঘটনার এই পরিবর্তন মেনে নিতে পারেনি, আমি টাইম স্পেসের অপব্যবহার করেছিলাম।
সে কারণেই কি এসব ঘটেছে বাবা?
এ কারণেই পৃথিবীর যত মূল সত্তা রয়েছে তাদের ধ্বংস করে দিতে হবে, তা না হলে এই মহাবিশ্বের সব কিছু এলোমেলো হয়ে যাবে।
জাহিদ, তুমি এখানে?
আমাদের নিঃশেষ হতে হবে, তবেই এই টাইম ডাইমেনশন বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। তোমাদের এই ম্যাগনেটিক ফিল্ডে আমি আটকে রাখবো, এই অন্ধকার স্থির জগতে থাকবে তোমরা।
সেটা করাবার জন্য আমার প্রয়োজন হবে অহল্যা থাকে স্থির হয়ে। আমি প্রকৃতির কেন্দ্রীভূত শক্তি, তাই আমি এর বিরুদ্ধ চারণ করতে পারি না। আরেকটি মহা বিস্ফোরণ ঘটবে, সেখানে আমরা সবাই হারাব, হাজার নক্ষত্রে সমাধি ক্ষেত্রে।
না, এটা হতে পারে না।
সেটাই হবে, আমরা সকলে ধ্বংস হব সৃষ্টির জন্য।
বাহ, কি সুন্দর একটা মেয়ে, কিন্তু
আমরা আমাদের শেষ চেষ্টা করেছি স্যার, কিন্তু বাচ্চাটির মাকে বাঁচানো সম্ভব হয়নি, আর ওর বাবাও নেই।
ওর একটা বার্থ সার্টিফিকেট করে ফেলো, বর্নডিন 22/2/2019 2:22।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের গল্প তখন রাত 2:00 কুয়াশা ডু বা ইগলো আইসক্রিম। আজকের গল্পটি লিখেছেন আপনাদের জন্য নাদিয়া ইসলাম মিতুন, আর এর নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নামগুলো: লাবণ্য রুকসার চরিত্রে মিতুল, জাহিদ শাকুরের চরিত্রে সেতু, ডক্টর মাজিদ হাসনের চরিত্রে রেহান, কলিমুদ্দিন অর্থাৎ কেয়ারটেকারের চরিত্রে শুদ্ধ, অহল্যার চরিত্রে প্রিয়ন্তী, রইসুদ্দিনের চরিত্রে মঞ্জু, ডক্টরের চরিত্রে রিফাত এবং নার্সের চরিত্রে সোহা। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলা কৌশলীদের নাম। এতক্ষণ ধরে আপনারা ছিলেন রাজ্য সাইমনের সঙ্গে, আর চলছিল কুয়াশা ব্রটিউ বাই ইগলো আইসক্রিম। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছি কুয়াশা ব্রটিউ বাই ইগলো আইসক্রিম। সে পর্যন্ত এবিসির সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.